ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রতিদিনই কোটি কোটি টাকার প্রাণঘাতী নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরের ত্রালে নিহত হলেন তিনজন জঙ্গি আজ সকালে।
রয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হ্যারিস বার্গে অনুষ্ঠিত আহমেদিয়া সম্প্রদায়ের বাৎসরিক সমাবেশের বিবরণ।
সমাজে যারা বিভিন্ন ধর্ম অনুসারী আছে, যারা আসছেন আমাদের জলসায়, তাদেরকে আমরা বলি, তোমরা যদি ধার্মিকভাবে আমাদের সঙ্গে একমত না হয়ে থাকো, মানব সেবার জন্য তোমরা আমাদের সঙ্গে যোগ দাও।
তবে সবার আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ তুরস্ক সে দেশে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করছে। সেই থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান 100,000 সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন, যাদেরকে তিনি ওই ব্যর্থ অভ্যুত্থানের সমর্থক বলে অভিহিত করেছেন। সরকার আরও 50,000 লোককে গ্রেপ্তার করেছে। তুরস্কে 15 জুলাইকে গণতন্ত্র ঐক্য দিবস ঘোষণা করা হয়েছে। আজ সেখানে জাতীয় ছুটির দিন। তুরস্কের সরকার বিরোধীরা বলছে যে এরদোয়ানের সরকার কর্তৃত্ববাদী সরকার হয়ে উঠছে। তবে তুর্কি নেতা বলেছেন যে ক্ষমতাসীন সরকারকে নিরাপত্তার হুমকি থেকে বাঁচানোর জন্য কিছু অধিকার খর্ব করা দরকার। এরদোয়ান দাবি করছেন যে গত 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তবে গুলেন এর সঙ্গে কোনো রকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে গুলেন বলেন যে গত বছরে নিরপরাধ নাগরিকদের উপর প্রতি যেরকম আচরণ করা হয়েছে, তার ফলে তুরস্ককে সেই সব দেশের গোষ্ঠীভুক্ত করা হচ্ছে বিশ্বের মধ্যে যাদের গণতন্ত্র, আইনের শাসন এবং মৌলিক স্বাধীনতার রেকর্ড সবচাইতে খারাপ। গতকাল শুক্রবার তুরস্কে 7,000-এরও বেশি পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং শিক্ষা জগতের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে ছাঁটাই করা হয়েছে। ওদিকে ফেতুল্লাহ গুলেনের বেশ কিছু অনুসারী তুর্কি নাগরিক বাংলাদেশে কাজ করছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেবরিম আজতুর্ক। এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
শনিবার এক সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। 2016 সালের 15 জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের 185 দেশে ফেতুল্লাহ টেররিস্ট অর্গানাইজেশন ফেটোর কর্মী এবং সহযোগীরা রয়েছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যারা রয়েছে তাদের বিষয়ে আমরা সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। ঢাকার টার্কিশ হোপ স্কুল পরিচালনার সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছে। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর অনেকে পালিয়েও গেছে। রাষ্ট্রদূত বাংলাদেশ তুরস্ক চেম্বার অব কমার্সের সঙ্গে ফেটোর সম্পৃক্ততার অভিযোগ করেন। তিনি বলেন, কথিত এই চেম্বারকে তারা অনুমোদন দেননি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কাতার এবং তার আরব প্রতিবেশীদের মধ্যকার সম্পর্কের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই কূটনৈতিক অচলাবস্থা অবসানের জন্য সকল পক্ষকে সমাধান বের করার জন্য বলেছেন। জঁ ইভ লু নোরিয়া আজ দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির সঙ্গে বৈঠকের পর সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারকে এই বলে দোষারোপ করছে যে দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করে। তারা গত মাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং 13 দফা দাবি পেশ করেছে। কাতার বলছে যে দেশটি আপোষ আলোচনা করতে রাজি আছে কিন্তু নিজের সার্বভৌমত্ব ত্যাগ করবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই সপ্তাহের গোড়ার দিকে ওই অঞ্চল সফর করেন, কিন্তু এই অচলাবস্থার অবসানে বাধ্যত কোনো রকম অগ্রগতি ছাড়াই তিনি ফিরে আসেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলতি 2017 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন দুদেশের ব্যবসায়ীরা। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার সকালে ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনার উপস্থিতিতে এক সংলাপে দুদেশের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন দুদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবি করুণায়েকে বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি হল উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে জানিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলঙ্কার ভিসা ফ্রি সুবিধা দেওয়ার প্রস্তাব করেন তিনি। সংলাপে বাংলাদেশের পক্ষ থেকেও শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। শনিবার দুপুরে ঢাকা ছেড়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রতিদিনই কোটি কোটি টাকার প্রাণঘাতী নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রতিদিনই কোটি কোটি টাকার প্রাণঘাতী নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই বিষয়টি মিয়ানমারকে জানানো হলেও বাস্তবে এতে কোনো ফলাফল ঘটেনি। এই অবস্থায় বাংলাদেশ সরকার বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তের নাফ নদীতে জেলেদের মাছ ধরা এবং নৌকা চলাচলের উপরে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এই নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে মন্ত্রী ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কোন পন্থায় এবং পদ্ধতিতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি। শুধু নাফ নদীতে নিয়ন্ত্রণ আরোপ নয়, সমুদ্রের দুই দেশের মধ্যে যে ট্রলার চলাচল করে তার উপরেও কঠিন কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, শুধুমাত্র শনিবার এক অনুষ্ঠানেই র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব কর্তৃক জব্দকৃত 170 কোটি টাকা মূল্যমানের ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তান বলছে যে তারা মনে করে আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত বরাবর বেড়া নির্মাণ করাটা জরুরি, কারণ কাবুল কর্তৃপক্ষের তরফ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। ওই সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতার উৎস হয়ে রয়েছে, কারণ জঙ্গি গোষ্ঠীগুলো, সন্ত্রাসী এবং চোরাচালানকারীরা ওই পার্বত্য অঞ্চলে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করে। পাকিস্তান বলছে এখন সেই অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে তুলতে এবং পাকিস্তানে বসবাসরত লক্ষ লক্ষ আফগান শরণার্থীর প্রতি নজরদারির জন্য একতরফাভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তুলছে। আফগানিস্তান সীমান্তে এই বেড়া দেওয়ার বিষয়ে বিরোধিতা করছে, কারণ ওই সীমারেখা নিয়েই তাদের আপত্তি, যা কিনা ভারতীয় উপমহাদেশের সাবেক ব্রিটিশ শাসকরা ঠিক করে গিয়েছিল। আফগান নেতারা তালিবান বিদ্রোহী এবং তাদের ভয়ঙ্কর মিত্র হাক্কানি নেটওয়ার্ক কে আফগানিস্তানে বিদ্রোহ জিয়ে রাখার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী এবং তাদের সামরিক গোয়েন্দা সংস্থা ISI-কে দায়ী করছে। ভারতের দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 3 জঙ্গি। সর্বশেষ খবর অনুযায়ী চলছে গুলির লড়াই। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে।
গোপন সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে, সাতোরা এলাকায় 4-5 জনের একটি জঙ্গি দল লুকিয়ে রয়েছে। এরপরে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালেই পাল্টা কড়া জবাব শুরু করে নিরাপত্তা বাহিনী। গত 9 জুলাই তালের আরিবাল এলাকায় একটি সেনা ছাউনি লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছুড়লে আহত হন এক CRPF জওয়ানও। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে একজন ভারতীয় শিক্ষার্থী তার নিজ দেশের আরেক সহপাঠীকে শুক্রবার রাতে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন। ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে এক ভারতীয় শিক্ষার্থী তার নিজ দেশের আরেক সহপাঠীকে শুক্রবার রাতে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ বলছে, পরে সন্দেহভাজন হত্যাকারী নিজেও আত্মহত্যার চেষ্টা চালায় এবং ওই ভারতীয় শিক্ষার্থী চট্টগ্রামের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, এই দুজনই চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। যিনি নিহত হয়েছেন তার নাম আতিফ শেখ এবং তিনি চট্টগ্রামে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সন্দেহভাজন উইলিয়াম সিংও একই প্রতিষ্ঠানে তার সহপাঠী ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা ঘটনা সম্পর্কে শনিবার বলেন, স্থানীয় পুলিশ তদন্ত কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে আরো 2 ভারতীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত চীনা ভিন্ন মতাবলম্বী প্রয়াত লিউ শিয়াবোকে দেহভস্ম আজ সমুদ্রে ছড়িয়ে দেওয়া হয়। এর আগে চীনের শেনিয়াং শহরে সরকারের কড়া নজরদারিতে কোনোরকম প্রচার ছাড়াই তাঁকে দাহ করা হয়।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যেমনটি কিনা অনুষ্ঠানের সূচনা পর্বেই আপনাদেরকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হ্যারিসবার্গে অনুষ্ঠিত হচ্ছে আহমেদিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক সম্মেলন, এবং ওই সম্মেলনে অংশগ্রহণকারীরা মানব কল্যাণের আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীর প্রতি। সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে ওই জামাতের 3 সদস্যের সঙ্গে ওয়াশিংটন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সহকর্মী সেলিম হোসেন।
শাহিনা বশির, আমরা জানি আপনি আহমদিয়া মুসলিম কমিউনিটির লাজনা বা মহিলা শাখার মিডিয়া বিষয়ক দায়িত্বে আছেন, আর শাহিদ মোবাশির আছেন ওয়াশিংটন ডিসি জামাতের প্রকাশনা সম্পাদক হিসাবে। আমরা জানি আপনাদের বার্ষিক কনভেনশন চলছে, তো প্রথমেই আমি আসছি শাহিদ মোবাশির আপনার কাছে, এই বার্ষিক কনভেনশনের মূল লক্ষ্য কি?
অ্যাকচুয়ালি এই জলসা, এটা আমরা জলসা বলি থাকি, এই জলসার মূল উদ্দেশ্য এই বছরের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক আহমদীদের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা, আমাদের যে ভাতৃত্ব আছে ভাতৃত্বের মাঝে পারস্পরিক পরিচিতি বাড়ানো, যাতে করে এই সম্প্রদায়ের মধ্যে একটা আত্মিক বন্ধন আরো জোরালো হয়,
বললেন। আমরা এখানে যেহেতু মহিলা এবং পুরুষদের সেশন গুলো সেপারেট হয়, এখন আজকে যেমন মহিলাদের সেশন চলছে, তো এই সেশনে আমরা অনেক যারা অমুসলমান গেস্ট বা নন আহমেদি গেস্ট তাদেরকে আমরা ইনভাইট করি, যাতে করে তারা নিজেরা এসে দেখতে পারে যে আমাদের যেটা আমরা আহমদিয়া ইসলাম যেটা প্রকাশ করি, যেটাতে আমরা কি কি জিনিস আমরা বিলিভ করি আর কিভাবে আমরা সেটা পালন করি। তো যেমন ধরেন আজকে যে এখন যে সেশনটা চলছে, এখানে অনেকগুলো স্পিচেস হবে, তার মধ্যে আমাদের মেইন থিম যেটা হলো যে জাস্টিস কিভাবে আমরা পালন করতে পারি, তো সেটার মধ্যে অবশ্য একটা এখনই স্পিচ হলো যেটা হলো এক্সিস্টেন্স অফ গড, তো পুরোপুরি আল্লাহর সম্বন্ধে। এছাড়া আমাদের আরেকটা স্পিচ হবে, যেটা হবে যে ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, এটারও একটা খুব আমরা এটাতে প্রাধান্য দিই যে যারা ধর্ম পালন করতে পারে, নামাজ সব কিছু ওরা একসাথে করতে পারে বাড়িতে, তো তাদের অনেক আর কি উন্নতি হয়।
জি,
তো এগুলোই হলো আমরা যেটা আর কি ফোকাস করছি এখন।
আচ্ছা, শহীদ মোবাশেরের কাছে আসছি। আমরা জানি যে আপনাদের কনভেনশনের প্রত্যেক বছর একটা থিম থাকে, একটা লক্ষ্য উদ্দেশ্য বা একটা মানে নির্দিষ্ট শিরোনাম থাকে, এবারের শিরোনাম কি এবং কি লক্ষ্যে এটা করা হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। এবছরের যে থিম, সে থিমটা ছিল আছে, চিন্তা হচ্ছে ন্যায় বিচার, কৃপা তথা উদারতা এবং আত্মিক সম্পর্ক, ইসলামিক এবং আমেরিকান ভাবাদর্শ, এটা হচ্ছে মূল থিম। এছাড়া বৈশ্বিক দ্বন্দ্ব এবং ন্যায় বিচারের প্রশ্নে স্বাধীনতা, বিশ্বস্ততা এবং শান্তির যে মহান বার্তা তা তুলে ধরাও এবছরের একটা থিমের মধ্যে এই বিষয়টিও রয়েছে।
আচ্ছা, আহমদিয়া জামাতের যারা আমেরিকাতে আছেন তারা তো সবাই অংশগ্রহণ করছেন, এছাড়া অন্যান্য মুসলমান কমিউনিটির অন্যান্য যে শাখাগুলো আছে তার লোকজন কি পরিমাণে আপনারা দাওয়াত দিচ্ছেন বা এখানে আসছেন, এবং তারা কি বক্তব্য রাখছে কিনা, তাদের মতামত কি?
জি, আমরা মুসলমান সম্প্রদায়ের অন্যান্য
যে শাখা
অন্যান্য তাদেরকে দাওয়াত করছি, তো তাদের তো কিছু পরিমাণ তারা আসছে, কিন্তু আমি বলবো যে এছাড়া মুসলমানদের বাইরে খ্রিস্টান বা ইহুদি সম্প্রদায়ের লোকজনও আমাদের এই জলসায় আজকে আসছেন এবং বিপুল পরিমাণে আসছেন, এবং তারা বিভিন্ন মতামত দিবেন। আজকে যে বিকালের অধিবেশনটা আছে, সেই অধিবেশনে আমরা বিভিন্ন সরকার, বেসরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সাথে আমরা দাওয়াত করেছি, এবং তারা অনেকেই আসছেন আসবেন আজকে বিকালে সেশনে, তাদের মধ্যে আছেন যেমন ইউএস কংগ্রেস নর্মা টোরেস, এমি লিলিস, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, রিলিজিয়াস অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স এর স্পেশাল অ্যাফেয়ার্স উনি আসবেন, সেই সাথে আসবেন স্পেশাল কাউন্সিল ফর রিলিজিয়াস ডিসক্রিমিনেশন অফ ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সেই সাথে এক্সিকিউটিভ ডিরেক্টর ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তারপরে আসবেন রিপ্রেজেন্ট জনসন হাউকিন, পেনসিলভেনিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আরো আছেন নিক মিকারেলি পেনসিলভেনিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এসহ আরো অনেকেই এই বিকালের অধিবেশনে আসছেন আমাদের
বিভিন্ন মানে মুসলমান সম্প্রদায়ের বিশেষ করে অন্যান্য শাখার মানুষদের ভিতরে আহমদিয়াদের নিয়ে একটা অন্যরকম ধারণা আছে, একটুখানি অনেকের নেতিবাচক ধারণা পোষণ করেন, আপনার তো কথা হয় বিভিন্ন মুসলমান সম্প্রদায়েরই বিভিন্ন শাখার লোকজনের সঙ্গে, আপনি কি বুঝতে পারেন কি কারণে এটা বলা হয়, কেন কেন তারা একটুখানি পাশ কেটে থাকতে চায়? মানে শিয়া সুন্নি মুসলমান বিভিন্ন শাখার ভিতরে দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব সবার আছে, যদিও সবাই একই জায়গাতে বিশ্বাসী, আপনারা এই দ্বন্দ্ব নিরসনের কি কোনো প্রচেষ্টা করছেন, কিংবা কেন হচ্ছে এই দ্বন্দ্বটি?
আসল কথা হলো যে এটা আমার মনে হয় যেটা একদম মূল যেটার কারণ সেটা হলো একটা বিরাট একটা বলবো যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ আমাদের যিনি ফাউন্ডার হযরত মির্জা গোলাম আহমদ সাহেব, তো উনি যেহেতু নিজেকে বলেছেন যে উনি হলেন যে মসিহ, যার জন্য অনেক শুধু মুসলমানরা না অন্য খ্রিস্টান ধর্ম জুইশ ধর্ম ওরাও একটা মসিহ জন্য অপেক্ষায় আছে, তো আমরা সেই মসিহকে মেনে নিয়েছি, যিনি উনি যখন এটা দাবি করলেন যে আমি হলাম সেই মসিহ, তো যারা ওই সময় এটা আপনার 1889 সালে উনি যখন এটা এস্টাবলিশ করেছিলেন এই জামাতটাকে, তো তখনও অনেকে বিশ্বাস করেছে, অনেকে বিশ্বাস করেনি, তো তখন থেকেই একটা ওনার এগেনস্টে ধরেন একটা মানে অনেক অপোজিশন শুরু হয়ে গেছিল, তো এই ওইটাই এখন মনে করেন যেটাই চলছে,
মানে ভুল বোঝাবুঝিটাই হলো মূল কারণ।
জি জি, আসলে অনেকে মনে করে যে আমরা মুসলমান না, আমরা অমুসলমান, যেটা পাকিস্তানে আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে, আর যেহেতু ওরা মনে করে যে আমাদের ধর্মটাই আমরা চেঞ্জ করে ফেলেছি, মানে ইসলাম ধর্মটাকেই চেঞ্জ করে ফেলেছি, কিন্তু সেটা একটা বড় মিসকনসেপশন, এটা মোটেই এরকম কিছু না, আমরা আসলেই মুসলমান, আমরা সেই পাঁচ বক্ত নামাজ রোজা যা কিছু আমাদেরকে ইসলাম বলে করতে আমরা ওটাই মানি, আমাদের কোরআনটাও সেম, তাতে কোনো পার্থক্য নেই, তো এটা আমি বলতে চাই যে এটা একটা বিরাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যদি তারা নিজেরাই আসেন এখানে এই জলসাতে যেটা আমরা দেখাচ্ছি ওনাদেরকে যেভাবে করছি, আমরা এখানে রীতিমতো নামাজ পড়ছি পুরোপুরি একদম জামাত করে, তো এটা দেখলে ওরা হয়তোবা আমাদের আশা যে তারা এই ভুল ধারণাটা ওদের মিটে যাবে।
আচ্ছা, বাংলাদেশের মুসলমানদের মধ্যে
জি জি, আমি ওনার সাথে একটু এক মিনিট একটু অ্যাড করতে চাই,
অ্যাকচুয়ালি
মূল আমাদের যে বেসিক ইসলামের যে বেসিক পাঁচটি স্তম্ভ এর সাথে এটি আমাদের সাথে অন্যান্যদের সাথে কোনো পার্থক্য নেই, আমরা বলছি হ্যাঁ ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন, অন্যান্য সম্প্রদায় বলছে ইমাম মাহদী আসার সময় হয়নি এবং উনার আসতে আরো দেরি আছে, এইখানেই পার্থক্যটা, আমরা বলেছি এসে গেছেন, যিনি দাবি করেছেন ইমাম মাহদি তাকে আমরা মেনে নিয়েছি, ওনারা বলছে না ইনি ইমাম মাহদি নন, উনি আসার সময় হয়নি, আরো পরে আসবে আরো পরে আসবে, এইটাই এখানেই পার্থক্যটা। তো
এই ভুল বোঝাবুঝি নিরসনের কি কোনো প্রচেষ্টা চলছে কিনা, মানে আহমদিয়াদের মধ্যে বা অন্যান্য শাখার মধ্যে ইসলামের?
হ্যাঁ হ্যাঁ, এই ভুল বোঝাবুঝি নিরসনের জন্যই গত 115 বছরে শুরু করেছি আমরা এই আন্দোলন, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ সেই ব্যক্তি এসে গেছেন যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছেন, এবং আমাদের এই নিরসনের প্রচেষ্টার সফলতা এসে গেছে 100 বছরে, আমরা 207টি দেশে এখন কমপক্ষে আমি একটা অনুমান ভিত্তিতে বলছি 25 কোটি আহমদি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এবং 209টি দেশে আহমদিয়াত এখন এখন সম্প্রসারিত হয়েছে, আহমদিয়াত পৌঁছে গেছে, যে আহমদিয়াত যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 115 বছর আগে সেটি এখন সারা বিশ্বে পৌঁছে গেছে, এটাই সফলতা, এই নিরসন আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ ইমাম মাহদী আসলাম এসে গেছেন এবং মানুষ তাকে গ্রহণ করছে, যেখান থেকে শুরু হয়েছিল 100 বছর আগে এখন কিভাবে, যদি সেই ভুল বোঝাবুঝি নিরসন না হতো তাহলে 25 কোটি প্রায় 25 কোটি মুসলমান বা অন্যান্য ধর্মের মানুষ অনুসারীরা আজ আহমদিয়াতকে গ্রহণ করতো না,
অতএব ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে, আমাদের সেই প্রচেষ্টা চলছে এবং প্রচেষ্টার সফলতা আমরা দেখতে পাচ্ছি।
জি, অসংখ্য ধন্যবাদ শহীদ মোবাশ্বের এবং শাহিনা বশির আপনাদের দুজনকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মির্জা গোলাম রাব্বি, আহমেদিয়া মুসলিম জামাত ন্যাশনাল কোঅর্ডিনেটর। মির্জা গোলাম রাব্বি, আমরা জেনেছি থিম হচ্ছে জাস্টিস, কাইন্ডনেস, কিননেস, আমেরিকান ইম্পারেটিভ, এই ধরনের। আমি আপনার কাছে প্রশ্ন করছি যে এটাতে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, যারা যুদ্ধপীড়িত জনগোষ্ঠী আছে, যারা দারিদ্র পীড়িত জনগোষ্ঠী আছে, তাদের জন্য কি ধরনের কাজ আহমেদিয়া মুসলিম জামাত করছে?
জি, আমাদের জলসার সময়, আধ্যাত্মিক অনুষ্ঠানের সময়ে অনেক একসাথে অনেক সাইমুলটেনিয়াসলি অনেক অনুষ্ঠান হয়। এর মধ্যে আমাদের একটা যে রিলিফ ডিজাস্টার রিলিফ অর্গানাইজেশন আছে হিউম্যানিটি ফার্স্ট, তারা দেশে বিভিন্ন জায়গায় হসপিটাল করছে, বিভিন্ন দেশে হসপিটাল করছে। এই এইবারে আমাদেরকে একটা অ্যাপিল এসেছে যে আমরা গুয়াতেমালাতে একটা হসপিটাল করব। তো যারা এই আমাদের এই জলসায় অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে অনেকেই পার্টিসিপেট করবেন প্ল্যান্টার মধ্যে গুয়াতেমালাতে হসপিটাল বানাবার। আফ্রিকায় অনেক দেশে আমাদের হসপিটাল আছে, স্কুল আছে, এবং আমরা এটা কন্টিনিউ করবো। এবং আমরা চ্যারিটি ওয়ার্ক করছি, যেটা আমেরিকায় হচ্ছে, জার্মানি হচ্ছে, লন্ডনে হচ্ছে। এই চ্যারিটি ওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের জন্য ফান্ড রেজ করি। এবং এইটা যে করা উচিত সমাজে, যারা বিভিন্ন ধর্ম অনুসারী আছে, যারা আসছেন আমাদের জলসায়, তাদেরকেও আমরা বলি যে দেখো, তোমরা যদি ধার্মিকভাবে আমাদের সঙ্গে একমত না হয়ে থাকো, মানুষ সেবার জন্য তোমরা আমাদের সঙ্গে যোগ দাও। এইভাবে আমরা পৃথিবীতে একটা শান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জি, অসংখ্য ধন্যবাদ মির্জা গোলাম রাব্বি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ইয়ার ওয়েলকাম স্যার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের দক্ষিণাঞ্চলবর্তী কোচি বন্দর শহর, সেখানে মেট্রো রেল চলাচল খুব সাম্প্রতিক একটি ঘটনা। শহরের মেট্রো রেল অতটা বিস্ময়কর নয় যতটা বিস্ময়কর কিছু রূপান্তরকামীর সেখানে কাজ করা নিয়ে। 28 বছর বয়সী রঞ্জামুল তাঁদেরই একজন। ভয়েস অফ আমেরিকার নতুন দিল্লি সংবাদদাতা অঞ্জনা পসরিচা এর ওপরই একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন এবং ওই রিপোর্ট অনুসরণে ভাবানুবাদ করে এই রিপোর্টটি রচনা করেছেন তাহেরা কিবরিয়া। তাহেরা কিবরিয়ার এই রিপোর্টের কিছু কিছু অংশে আমি সরকার কবিরুদ্দিনও কণ্ঠ দিয়েছি।
রঞ্জুমালের কাছে এ যেন অবিশ্বাস্য এক ঘটনা। এই চাকরি তার জীবনটাকে ভোজবাজির মতো পাল্টে দিয়েছে। রঞ্জুমল বললেন, আমি হ্যাপি, ভেরি হ্যাপি। এই সুখকর অনুভূতি, আনন্দ কোনো দিন আগে পাইনি। রঞ্জুমল একজন রূপান্তরকামী। তার মতো অনেকেই হয় ভিক্ষে করে জীবন ধারণ করে, নতুবা বিয়ে বাড়িতে নাচ গান করে কোনো রকমে দিনাতিপাত করেন। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য সরকার রূপান্তরকামীদের সমাজে অঙ্গীভূত করার উদ্দেশ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমবারের মতো তারা 23 জন রূপান্তরকামীকে কোচি এলাকার মেট্রো রেলে নিয়োগ করেছেন। যুগ যুগ ধরে যারা বৈষম্যের শিকার হয়েছেন, দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন, তাদেরই একজন হলেন রঞ্জুমল। এখন তিনি মেট্রো রেলের টিকিট কাউন্টারে বসে টিকিট বিক্রি করছেন। দারুণ খুশি রঞ্জুমল।
2014 সালে ভারতের সুপ্রিম কোর্টে জারি করা এক বিধির মাধ্যমেই দেশের প্রায় 20,000-এর বেশি রূপান্তরকামীকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কোচির মেট্রো প্রথম ভারতীয় সংস্থা যারা রূপান্তরকামীদের জন্য কর্মক্ষেত্রের দ্বার উন্মুক্ত করেছেন। ভারতের আদালত দেশের অন্যান্য সংখ্যালঘুদের মতো রূপান্তরকামীদের জন্য কর্মক্ষেত্রে এবং শিক্ষাঙ্গনে বিশেষ কোটা সৃষ্টির নির্দেশ দেন, কিন্তু গত 3 বছরে প্রকৃতপক্ষে নির্বাসিত একঘরে ওইসব মানুষের অবস্থার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। আর সে কারণেই ট্রান্সজেন্ডার পক্ষ সমর্থনকারীরা মনে করেন, কোচির মেট্রোর এই যুগান্তকারী পদক্ষেপ অন্যান্য কোম্পানির জন্য পথিকৃত হিসেবে কাজ করবে এবং অন্যান্য সংস্থাও নিরপরাধ অসহায় ওই মানুষদের সাহায্যে এগিয়ে আসবে।
ভারতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সর্বদক্ষিণের রাজ্য কেরালা। এই রাজ্যের সারি সারি নারিকেল গাছ মানুষকে মুগ্ধ করে। সেখানে সাক্ষরতার হার 100%, টিকিট কাউন্টার, গ্রাহক সেবা বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন 23 জন রূপান্তরকামী মানুষ। এই চাকরির মধ্য দিয়ে হাজার হাজার মেট্রো যাত্রীদের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন। কেরালার কুডুম্বাশ্রী সংগঠন দরিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছেন, আর এই সংস্থাটি রূপান্তরকামীদের মেট্রো রেলে কাজের সুযোগ করে দেয়। সংগঠনের প্রজেক্ট ম্যানেজার দিলরাজ কর বললেন,
এরা আপনার আমার মতোই সাধারণ মানুষ, আর আমাদের সঙ্গে এদের মৌলিক যে কোনো পার্থক্য নেই সেটা জানাতে হবে, বোঝাতে হবে, সাহায্য করতে হবে। কজন রূপান্তরকামী চাকরির অন্বেষায় পুলিশের সাহায্য প্রার্থনা করেন ও পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরা এই প্রতিশ্রুতি দেন যে সম্মানজনক কোনো কাজ পেলে, দেহ ব্যবসার মতো বেআইনি কাজ অথবা ট্রেনে বা ট্রাফিক লাইটে ভিক্ষা করা তাঁরা ছেড়ে দেবেন। দয়া পরবশেই পুলিশ কমিশনার মেট্রোতে কাজ পেতে তাঁদেরকে সাহায্য করেন।
সাম্প্রতিক বছরগুলোতে রূপান্তরকামী অনেকেই বাঁধা ধরা গণ্ডি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। একজন প্রতিষ্ঠা করেছেন মডেলিং এজেন্সি, 6 জনের একটি ব্যান্ড বলিউডের জন্য গানের একটি অ্যালবাম প্রকাশ করেছেন এবং দীর্ঘ আইনি বাধা পেরিয়ে কয়েক মাস আগে তামিলনাড়ুর পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন আরেকজন। তবে এখনও বেশিরভাগ মানুষের মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি, অনেকেই এদের কলঙ্কজনক বলে মনে করেন। সাহায্যকারী সংস্থা বেসরকারি প্রতিষ্ঠানে কয়েকজনকে কাজ পেতে সাহায্য করেন, কিন্তু চাকরি পেলেও কর্মক্ষেত্রের পরিবেশ প্রকৃতপক্ষে তাদের জন্য ততটা সহজ নয়।
প্রতিনিয়তই এরা হাসি ঠাট্টা, বিদ্রুপ, মস্করা, উপহাসের মুখোমুখি হচ্ছেন। প্রতিনিয়তই বিস্তর সমস্যার সম্মুখীন হচ্ছেন এরা। প্রধান সমস্যা হল কুসংস্কার। মানুষের মধ্যে যে বদ্ধমূল ধারণা রয়েছে সেটা পরিবর্তনের ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ রয়েছে। দলের পরিচালক সুভা চক্র বললেন, এই ধরুন মহিলারা একসঙ্গে বসে লাঞ্চ করেন আর পুরুষরা বাইরে অন্য কোথাও যান, কিন্তু একজন ট্রান্স মেয়ে অনেক সময়ই জানেন না বা বুঝে উঠতে পারেন না সে কি পুরুষ না নারীর সঙ্গে যাবেন। কোচির মেট্রোতে এদের নিয়োগ কেবলমাত্র পাহাড় সমান বাধা বা চ্যালেঞ্জ অতিক্রম করাই নয়, বরং অন্যান্য সংস্থাকে এই বার্তা দেওয়া যে সরকার রূপান্তরকামীদের জন্য চাকরির দ্বার উন্মুক্ত করেছে, তারাও যেন একই ব্যবস্থা গ্রহণ করেন।
প্রায় 20 লক্ষের মতো রূপান্তরকামীকে সমাজে অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে রেল চাকরিতে নিয়োগের সংখ্যা খুবই সামান্য এবং তা হতে পারে ক্ষুদ্র এক পদক্ষেপ মাত্র, কিন্তু রাঞ্জুমোড়ের জন্য গোটা পৃথিবীর দ্বার খুলে যাওয়ার মতো। তিনি বললেন, প্রথম দিন টিকিট কাউন্টারের পেছনে বসার সঙ্গে সঙ্গে যে অপূর্ব এক অনুভূতি হল তা এর আগে আর কোনো দিন হয়নি। এ ছিল অদ্ভুত এক স্বস্তি, মনে হল এমন নিরাপদ জীবনে আর কখনো বোধ করিনি। তিনি বললেন, জীবনের প্রতিটি পদক্ষেপে আমি বৈষম্যের শিকার হয়েছি, চাকরি আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে, আমি দৃঢ় সংকল্পবদ্ধ, আমাকে সফল হতেই হবে, চাকরিটাই আমার জীবনের নিরাপত্তার চাবিকাঠি।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মান এবং ক্যারল পিয়ারসন, এঁদের দুটি প্রতিবেদন থেকে বঙ্গানুবাদ ভাবানুবাদ শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
আমরা আজকের বিজ্ঞান জগতের খবরে দুটি বিষয় বেছে নিয়েছি। একটি হচ্ছে যে সহজ মনোসংযোগ ব্যায়ামের মাধ্যমে উদ্বেগজনিত রোগের লক্ষণগুলো কমানো যেতে পারে, সে বিষয়ে একটি রিপোর্ট। আর তাছাড়া আছে যে ছেলে মেয়ে, গর্ভবতী মা, শিশু কিশোরদের জন্য টিকার ব্যবস্থা আছে কি না, কীভাবে বিশেষ করে কিশোর বয়সীদের মধ্যে 10 থেকে 19 বছর বয়সীদের স্বাস্থ্যের উপর কীভাবে দৃষ্টিপাত করা হচ্ছে না তেমনভাবে, আর তহিদ আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব।
এই বিষয় নিয়ে আমরা আসলে দুটো প্রতিবেদন তুলে ধরব,
রিপোর্ট ভিত্তিক আলোচনা আমরা করব। তো দেখা যাক, দুটোই ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। তাহলে আমরা শুরু করি রিপোর্ট দুটো।
জি,
উদ্বেগজনিত রোগগুলোকে পুনরাবৃত্তিমূলক ব্যবহার, প্রায় ভিত্তিহীন চিন্তাধারা এবং ভবিষ্যতের আশঙ্কা বলে চিহ্নিত করা হয়। তার কারণ যে একজন কিশোর বয়সী হয়তো খুব কোনো কারণে নার্ভাস হয়ে আছে, তার মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে, সে বারবার একই কাজ করছে, একই জিনিস চিন্তা করছে এবং একই কথা বারবার বলছে।
এটি আসলে সব বয়সের মানুষের মধ্যেই হতে পারে, তারপরও কিশোরীদের মধ্যে বেশি দেখা যায়।
কারণ এটা দেখা যায় এবং সেটার দিকে কেউ তেমন নজর দেয় না। তো কানাডার গবেষকরা বলছেন যে 4 জনের মধ্যে একজন, তার জীবনে কিছু সময় দেখা গেছে যে এই ধরনের উদ্বেগজনিত একটি রোগে হয়তো ভুগবেন অথবা তার এই ধরনের রোগ দেখা দিতে পারে। চিন্তা প্রায়ই উদ্বিগ্ন ব্যক্তিদের কাজ এবং অন্যান্য কার্যক্রমের ওপর মনোযোগ নিবদ্ধ করা থেকে বিরত রাখে। কিন্তু কানাডার অন্টারিওর ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যেমন বলছেন, দৈনিক 10 মিনিটের একটি সাধারণ ধ্যান, মানে চোখ বন্ধ করে একটা ধ্যান করতে হয় যেমন, মনের ভ্রান্তি দূর করতে মানুষকে সাহায্য করতে পারে, কোনো কাজের ক্ষেত্রে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে।
আসলে এই ধরনের ধ্যান ব্যায়াম আমাদের দক্ষিণ এশিয়াতে প্রায় রয়েছে,
ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে, যেমন যোগাভ্যাস।
জি,
এটাও তো একটা ধ্যানের মতন। তো এগুলো তো আছে, কিন্তু এখানে এখন তারা গবেষণা করে অনেক কিছুই বলছেন। যেমন ম্যাংগ্রেন শু এবং তার সহকর্মীদের পরিচালিত একটি গবেষণায় অংশগ্রহণকারী মাইন্ডফুল মেডিটেশন বা মনোযোগ সম্পন্ন ধ্যান এইটাই করানো হয়। তো ম্যাংগ্রেন শু ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের একজন ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী, তিনি উদ্বেগের লক্ষণ রয়েছে এমন মানুষদের উপর ওই গবেষণাটি পরিচালনা করেন। আর এই গবেষণাটি কনসিয়াসনেস অ্যান্ড কগনিশন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বললেন,
উই নো দ্যাট অ্যাংশিয়াস পিপল ইন জেনারেল, if you ask them to stay on task, it's hard for them.
আমরা জানি যে সাধারণত উদ্বিগ্ন মানুষকে যদি আপনি একটি কাজে লেগে থাকতে বলেন, তবে তা তাদের জন্য কঠিন হয়। তাদের মন ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তারা চিন্তা করতে থাকে। কিন্তু যারা মনোবৃত্তির অনুশীলন করেন তাদের তা হয় না, তারা একটি কাজে লেগে থাকতে পারে।
হ্যাঁ, আর ওই গবেষণায় উদ্বিগ্ন এই ধরনের মানুষ 82 জনকে কম্পিউটারে মনোযোগ প্রয়োজন এমন একটি কাজ করতে বলা হয়েছিল। একটি টাস্ক করতে বলা হয়, তারা নিয়মিতভাবে মনোযোগ হারাচ্ছিল দেখা গেল। এরপর তাদের অর্ধেককে একটি বইয়ের অডিও শুনতে দেয়া হলো, আর বাকি অর্ধেককে প্রায় 10 মিনিট ধরে মনোযোগ ও ধ্যানমূলক একটা কর্মসূচিতে নিয়োগ করা হলো এবং তাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগী করা হয়। এরপর তাদের কম্পিউটারে আবার ওই কাজটি করতে বলা হলো। তো ম্যাংগ্রেন শু যেমন বলেন যে এই ধরনের যাদের মধ্যে একটা উদ্বেগ ছিল, তারা মনোসংযোগের ব্যায়াম করার পর তাদের যে প্রতিক্রিয়া দেখা গেল, আর যারা করেননি তাদের কাজের মধ্যে পার্থক্য কিন্তু ছিল অনেক।
The anxious people who listened to the audiobook, they performed much worse over time.
উদ্বিগ্ন ব্যক্তিদের মধ্যে যারা বইয়ের অডিও শুনেছেন, সময়ের ব্যবধানে তাদের কাজ আরও খারাপ হয়েছে। আর যেসব উদ্বিগ্ন ব্যক্তি মনোযোগ সম্পন্ন ধ্যান করেছেন, তারা কোনো না কোনো উপায়ে উন্নতি করেছে।
উদ্বেগজনিত রোগ আছে এমন কোনো ব্যক্তি 10 মিনিটের সহজ একটি মনোসংযোগের ব্যায়াম শেখার মধ্যে দিয়ে তাদের উৎপাদন ক্ষমতা এবং নিরাপত্তা বিষয়টি উন্নত করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে তারা যখন গাড়ি চালান সেই সময় কিন্তু তারা বিভ্রান্ত হবেন না। এবার আমরা তাহলে ওই যে কিশোর বয়সীদের যে সমস্যার কথা বলছিলাম সেটার দিকে নজর দিই।
জি,
গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যের জন্য নানান কর্মসূচি নাটকীয়ভাবে আজকাল মৃত্যুর সংখ্যা কমিয়েছে অনেক দেশেই, কিন্তু আবার কিশোর বয়সীদের তাদের কী অবস্থা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নতুন এক রিপোর্টে বলেছে তাদের স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত হচ্ছে আর কি,
বরাবরই আসলে কিশোর কিশোরীদের স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত হয়।
তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডক্টর অ্যান্থনি কোস্টেলো তিনি যেমন বললেন,
When you look at adolescents, and by that I mean the age group 10 to 19, we're
যখন আপনি কিশোর কিশোরীদের দিকে লক্ষ্য করবেন, অর্থাৎ আমি বোঝাতে চাইছি 10 থেকে 19 বছর বয়সীদের কথা, তখন আপনারা দেখতে পাবেন প্রতি বছর 12 লাখ কিশোর কিশোরী মারা যায়। তার মানে প্রতিদিন 3000 কিশোর কিশোরী মারা যায়।
খুবই একটা মানে দুর্ভাগ্যজনক একটা পরিসংখ্যান, এরকমটা তো হওয়া উচিত না। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় একটি গবেষণায় দেখা যাচ্ছে যে কিশোর কিশোরীদের বেশিরভাগ মৃত্যুকে এড়িয়ে যাওয়া যেতে পারে, তাদেরকে বাঁচানো যেতে পারে, তাদের দিকে নজর দেওয়া হয় না বলেই তারা এই ধরনের মানে একটা সমস্যা সংকটে ভোগে। রিপোর্টে বলা হয় মোট কিশোর কিশোরীদের মধ্যে 2/3 বেশি মৃত্যু হয় সাহারা অঞ্চলের দক্ষিণাঞ্চলে, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়াতেও। আর মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যানবাহন থেকে পাওয়া আঘাত, হয়তো গাড়ি চালাতে চালাতে মনোযোগের অভাব দেখা যাচ্ছে, হয়তো কারোর সাথে টেলিফোনে কথা বলছে, সেলফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, এই ধরনের অনেক কিছু আঘাত তারা পায়, গাড়িতে ধাক্কা লাগতে পারে, অন্য অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বেশিরভাগ কিশোর কিশোরী হাঁটবার সময় বা সাইকেল চালানোর সময় এই মোটর গাড়িতে আঘাত পায়, যেমনটা বলছিলাম। ডক্টর অ্যান্থনি কোস্টেলো বললেন,
ভারতে প্রতি বছর রাস্তায় 90,000 মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে অনেক কিশোর কিশোরী এবং শিশু রয়েছে।
তাই যেমনটা আমরা বলছিলাম একটু আগেই, মৃত্যুর কারণ লিঙ্গ, বয়স এবং অঞ্চল ভেদে আলাদা দেখা যায়। ছোট মেয়ে বা ছোট ছেলের চেয়ে 15-19 বছর বয়সের ছেলেরা যানবাহনের আঘাতে বেশি প্রাণ হারায়, আবার মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়, সেই সংখ্যাটা বেশি। তাদের শরীর সন্তান জন্মদানের জন্য ঠিক তৈরি থাকে না, মানে কম বয়সে বিয়ে হয়, 15-16 বছর বয়সে বিয়ে হচ্ছে, তার মধ্যে হয়তো 2-3 বছরের মধ্যে বাচ্চা হচ্ছে।
তো সেটা বাল্যবিবাহ তো একটা বড় সমস্যা আফ্রিকা এবং এশিয়া
এবং অনেক অনুন্নত দেশেই, সেটা আফ্রিকার অনেক দেশেই এই সংকট দেখা যায়। তো 10-14 বছর বয়সী মেয়েরা নিউমোনিয়ার মতো শ্বাস প্রশ্বাসের সংক্রমণের ঝুঁকিতেও থাকে, রান্নার জ্বালানির ধোঁয়া নিঃশ্বাসে গ্রহণের কারণে এটা হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসের কষ্ট। এবং ওই যে বললাম যে বাল্যবিবাহ এবং তারপরে ঘর সংসার দেখা এবং রান্নার দায়িত্ব তো পড়েই তাদের উপরে। কিশোর কিশোরীদের মধ্যে যারা মদ বা মাদকদ্রব্যের অপব্যবহার করে অথবা মানসিক সমস্যা রয়েছে যাদের, তাদের জীবন রক্ষার জন্য যে ধরনের যত্ন নেওয়া প্রয়োজন সেটা তারা পায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে সরকার এবং স্বাস্থ্য সংস্থাগুলো কিশোর কিশোরীদের স্বাস্থ্যের উন্নয়নে পরিকল্পনা তৈরি করুক। ডক্টর অ্যান্থনি কোস্টেলো বললেন,
গভর্নমেন্টস হ্যাভ গট টু ইনভেস্ট ইন ইয়াং পিপল, আই মিন আওয়ার What's the country's richest asset?
সরকারকে তরুণদের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে হবে। দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তরুণরা, তারাই ভবিষ্যৎ।
হ্যাঁ, কথাটা তো ঠিকই। সরকার গাড়ির গতিসীমা নির্ধারণ করছেন এবং কিন্তু তা প্রয়োগ করতে পারে, সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে পারে। গাড়িতে যাত্রীদের ওই সিট বেল্ট বাঁধা, যেটা দক্ষিণ এশিয়া বা ওই আফ্রিকার কোন অঞ্চলে হয়তো দেখাই যাবে না,
যাত্রীরা তো বাঁধেনই না, চালকরা
বাঁধে না। স্বাস্থ্য সংস্থাগুলো কিশোর কিশোরীদের সুস্থ জীবনধারা গড়ে তুলতে উৎসাহিত করতে পারে। আর যেমন ওই ল্যান্সেট জার্নালে প্রকাশিত গবেষণা থেকে দেখা যাচ্ছে, কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন স্বাস্থ্যের উন্নয়ন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওই গবেষণায় এমন প্রমাণ রয়েছে যে প্রতি বছর কিশোর কিশোরীর পিছনে, কোনো একজনের পিছনে $4.60 ব্যয় করলে এর 10 গুণের বেশি লাভবান হতে পারে সমাজ, এবং অবশ্যই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। তো আজকে বিজ্ঞান জগতের আর মনোবিজ্ঞানের খবরাখবর আমরা এখানে শেষ করি।
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মেহরিন মূলত পপ গান করেন। তার গানের সুরে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব স্পষ্ট। নবীন প্রজন্মের এই শিল্পীর সঙ্গে কথা বলেন আহসানুল হক।
আজকের এই সাক্ষাৎকারে আমার অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত সুপরিচিত সঙ্গীত শিল্পী, নাম মেহরিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ হাসান ভাই, আপনি কেমন আছেন?
খুব ভালো আছি।
এবং আপনাকে জানেন আমরা একই সাথে একই ডিপার্টমেন্টে পড়েছি।
হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দুজনে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছি।
জি একদম।
এবং বিভিন্ন শিক্ষকের কথা আমার মনে পড়ছে এখন আপনি বলাতে। তবে তার আগে গান নিয়ে একটু কথা বলতে চাই। আপনার জন্ম ঢাকায়, আপনি বড় হয়েছেন ঢাকায়। আপনি ভিকারুননিসা স্কুলে পড়েছেন, হলিক্রস কলেজে পড়েছেন এবং তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন ইংরেজি সাহিত্য।
জি।
গান শুরু হলো কবে থেকে?
জন্মের আগে থেকে।
কিভাবে?
আসলে তো আসলে আপনার কি বলবো, যে আমি মনে করি একজন মানুষ জন্মের আগে থেকেই তার প্রিপারেশনটা শুরু হয় তার মায়ের মানুষের মাধ্যমে। সেরকম আমি জন্মেও দেখেছি যে আমার বড় বোন গান গাইছেন, আর তারপরে গানের ব্যাপারে একটু সিরিয়াস ছিলেন আমার বাবা মা বড় বোন, যে গান সাধু রে, গান করো রে। আর আমার আমার মনে হয় যে আমার 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 যে আত্মিক একটা সম্পর্ক গানের সাথে, সেটা আসলে একটা অনিবার্য সম্পর্ক বলে আমার এখন বোধ হয়, যে ছোটকাল থেকে একটা তাড়না, একটা একটা গাইবো গাইবো ভাব, একটা কেন গাইছি না, একটা 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 তাড়নাই আমি বলবো, যে আমি সঙ্গীতের দ্বারা তাড়িত একজন মানুষ, আর সঙ্গীতের সেই জায়গায় যাওয়ার অপেক্ষায় সবসময় আছি, যেই জায়গায় আমি যেতে চাই।
আপনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে জন্মের আগে থেকেই গান, আরেকটা হচ্ছে গান আপনাকে তাড়িত করেছে। জন্মের আগে থেকেই গান, এটা কিন্তু সম্ভব হতেই পারে, কারণ আমি শুনেছি যে শিশু যখন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন কিন্তু সে বাইরের আলো এবং শব্দ পেতে শুরু করে। সেইভাবে আপনি হয়তো আপনার বোনের গান রেওয়াজ তখন থেকেই শুনছেন।
একদম তাই।
আপনার বোন বা আপনার পরিবারের অন্যান্যরা কি কেউ পাবলিকলি গান করেন এখন?
না, সেভাবে কোনোদিনই করেন না। আমার ইমিডিয়েট পরিবার তো একদমই করে না, তবে আমার পরিবারের পরিমণ্ডল সবসময় গান গান, সবসময় গানের সাথে, এবং আমার পরিবারের পরিজনরা কেউ কেউ সুপারস্টারস আছেন বাংলাদেশে আর কি।
আচ্ছা,
সেই সময়কার
90-এর দশকের মাঝামাঝি সম্ভবত আপনি পাবলিকলি গান করা শুরু করলেন।
90-এর শেষের দিকে।
90-এর শেষের দিকে আপনার প্রথম অ্যালবাম ছিল আনারি।
জি।
আচ্ছা, তো সেই প্রথম অ্যালবাম, সেই অ্যালবামের গানগুলো কার লেখা ছিল, কার সুর দেওয়া ছিল?
আমাদের আমার প্রথম অ্যালবাম রিলিজ পায় 2000 সালে, তো সেটার পায়তারা চলছিল 1993-94 থেকে, কারণ 6 বছরের একটা একটা প্রচেষ্টা ছিল আমাদের এই অ্যালবামটি। মূলত লেখা ছিল জাহাঙ্গীর হায়দার দীপন এবং ফুয়াদ ইবনে রাব্বি, দীপন ভাই, টিপু ভাইয়ের একটা প্রচেষ্টা ছিল আনাড়ি, এবং আমরা চাইছিলাম যে কিছু নতুন করার জন্য, এই আর কি।
নতুন বলতে কি বোঝাচ্ছেন?
নতুন বলতে দেখুন কি, যে আমি গান শিখেছি বৈঠকি গান সারা জীবন, আমরা যেভাবে গান শিখি, সারে গামা, তারপরে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আমাদের যারা কিনা আমাদের একান্ত আপন মানুষ, সেই গান শিখে আমরা বড় হই। কিন্তু কি হলো যে আমি আমার বাংলাদেশের অনেক বড় শিল্পী, পৃথিবীর অনেক বড় শিল্পীর সাহচর্যে এসে আমার মনে হলো যে নিজের কিছু যদি করা যায় ভালো, কারণ আমি অন্যকে রেপ্লিকেট করব তখনই যখন আমি খুব পারদর্শিতার সাথে করতে পারব।
একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনার গানে আমি লক্ষ্য করি যে প্রযুক্তির ব্যবহারটা কিন্তু প্রচুর আছে। আপনি ভিডিও, মিউজিক ভিডিও করেছেন, আপনার অডিওর ভেতরেও আমি লক্ষ্য করি যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস এবং সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, ভয়েস সেখানেও প্রযুক্তির ব্যবহার রয়েছে। তো আজকে দর্শকদেরকে আমি কোনো ভয়েস এনহ্যান্সমেন্ট ছাড়া আপনার খালি গলায় গান শোনাতে চাই। তো আপনার নিজের কোন গানটা আপনি কয়েকটা লাইন আমাদের দর্শকদের জন্য গাইবেন?
আমি আমার প্রথম গানটাও শোনাতে পারি, আমার একদম যে শেষ গান যেটা এখন চলছে আমার দেশে, সেটাও শোনাতে পারি। আপনি কোনটা শুনবেন?
দুটোরই কয়েকটা লাইন আমরা শুনতে পারি।
কি জাদু করেছো এই আমায়, কেন বুঝেও বোঝো না, ইশারায় ডেকেছি কতবার, তবু সাড়া দাও না, এত কাছে রয়েছো আমার, তবু চোখের ভাষা বোঝো না, জানো না প্রেম, ও আনাড়ি বোঝো না প্রেম, ও আনাড়ি।
প্রথম গান,
প্রথম গান।
এবারে সর্বসাম্প্রতিক গান।
মনেরই এই মনি কোথায় বিশ্বাস অমলিন, কখনো না যেন ফুরায় এই সুখের দিন, এই দিনের স্মৃতি মাখা কথা কখনোই ভুলে যেও না, ছোটখাটো ভুলে তুমি তুমি যেন দূরে যেও না, তুমি আছো বলে জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে, তুমি আছো বলে চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে, লারা 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 লারা
ও। চমৎকার, ভয়েস এনহ্যান্সমেন্টের কোনো দরকার নেই, এমনিই তো ভালো শোনায়। আচ্ছা, সাধারণত আপনি এই ধরনের গান করেন, কিন্তু যেই রকম গান লোকে শোনেনি আপনার কণ্ঠে, এই রকম একটা গান, এই ধরুন পুরানো দিনের বাংলা গান হতে পারে, পুরানো দিন বলি যদিও আমি মনে করি পুরানো দিনের বাংলা গান আসলে চিরকালের বাংলা গান।
শরৎবাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা। শরৎবাবু, এ চিঠি পাবে কিনা জানি না আমি, এ চিঠি পাবে কিনা জানি না, গেল বছর বন্যা হলো এবছরে খরা, গেল বছর বন্যা হলো এবছরে খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা,
এক মুঠো ঘাস পায় না মহেশ দুঃখ ঘোচে না তুমি জানো না,
হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা।
চমৎকার, অসংখ্য ধন্যবাদ মেহেরিন, আশা করছি যে পরবর্তী সাক্ষাৎকারে আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।
অবশ্যই,
আপনি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এসে আমাদের সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র ও কাতার সন্ত্রাসী গোষ্ঠীর আর্থিক সহায়তার প্রবাহ বন্ধ করতে এবং দুই দেশের বৈশ্বিক জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমকে তীব্রতর করার লক্ষ্যে একটি পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্মারক স্বাক্ষর করেছে। কাতারের দোহায় এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, কয়েক সপ্তাহের আলোচনার ফলাফল হচ্ছে এই দ্বিপাক্ষিক চুক্তি এবং এটি রিয়াদ সামিটের উদ্দীপনাকে পুনরুজ্জীবিত করেছে। এ সময় তার পাশেই উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ওই আরব ইসলামিক আমেরিকান সম্মেলন মে মাসে অনুষ্ঠিত হয় এবং সম্মেলনে সন্ত্রাস দমন ও তাদের সমর্থনকারীদের মতাদর্শকে চূর্ণ করার জন্য মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। সামিটের উদ্যোগের মধ্যে ছিল রিয়াদে গ্লোবাল সেন্টার ফর কম্বেটিং এক্সট্রিমিস্ট আইডিওলজির পর্যবেক্ষণের উদ্বোধন করা এবং সন্ত্রাসী বার্তার বিরোধিতা করা। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সন্ত্রাসী অর্থায়ন মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের প্রতি সবার প্রথমে সাড়া দেওয়ার জন্য কাতারের আমিরের প্রশংসা করেন। কাতার সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং দেশটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমন অভিযোগে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যখন কাতারের কূটনৈতিক সংকট চলছে, তখন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। কাতার ওই দেশগুলোর দ্বারা উপস্থাপিত দাবিগুলোর জবাব দিতে অস্বীকার করেছে, সেই সাথে অবরোধও চলছে। যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কুয়েতের আমিরের প্রচেষ্টাকে সমর্থন করে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গুরুত্ব আরোপ করেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র এবং অংশীদাররা যখন একটি লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে, তখন তা আরও শক্তিশালী হয়, আর সন্ত্রাসবাদ বন্ধ ও চরমপন্থীদের প্রতিহত করতে আমরা সবাই একমত। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র ও কাতার একসঙ্গে সন্ত্রাসী অর্থায়নের সূত্রগুলো বন্ধ করতে, সহযোগিতা ও তথ্য আদান প্রদান করতে এবং ওই অঞ্চলের এবং আমাদের স্বদেশের নিরাপত্তায় আরও কিছু করবে। টিলারসন স্পষ্ট করে বলেছেন যে সন্ত্রাসবাদ ওই অঞ্চল এবং বিশ্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি বলেন, পৃথিবী থেকে সন্ত্রাসবাদ বন্ধ করা যুক্তরাষ্ট্রের একটি লক্ষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে টিলারসন আরও বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের পূর্ণ দায়িত্ব রয়েছে যে তাদের দেশের মাটিতে সন্ত্রাসীদের কোনো আশ্রয়স্থল যে নেই তা নিশ্চিত করা।
আর এখন শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন গাজী মমিনউদ্দিন সাতক্ষীরা থেকে। আপনার ইমেল থেকে পড়ে শোনাচ্ছি। লিখেছেন, একজন রেডিও শ্রোতা, একজন শিক্ষকের পরিচয়ের বাইরে শিক্ষা সহযোগিতামূলক কাজ করি। দরিদ্র শিক্ষার্থীর বই কিনে দেওয়া, পোশাকসহ অর্থ সাহায্য করা, মেধাবী অথচ দরিদ্রদের পুরস্কৃত করা, বিভিন্ন স্কুলে গিয়ে বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক প্রতিরোধ সহ সচেতনতামূলক কাজ করি। শিক্ষা সচেতন করাই মূলত প্রধান কাজ, কারণ আমি বিশ্বাস করি শিক্ষিত মানুষই কেবল শিক্ষিত জাতি গঠন করতে পারে। এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2017 প্রতিযোগিতায় আমি দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হয়েছি। আমার এই সকল কাজের প্রধান অনুপ্রেরণা রেডিও আর রেডিওর শ্রোতা, তাই আনন্দপূর্ণ বিষয়টি সকলের সঙ্গে শেয়ার করছি। ভাই গাজী মমিনউদ্দিন, আপনাকে প্রথমেই অভিবাদন জানাচ্ছি। আপনি যে নানা রকমের জনসেবামূলক কাজ করছেন এবং 2017 প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সমাজকর্মী মনোনীত হয়েছেন, সেজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মানুষের সেবা করার মতো মহৎ কাজের তো কোনো বিকল্প নেই, তাই আশা করছি আজকের অনুষ্ঠান যারা শুনছেন শ্রোতা বন্ধুরাও এ থেকে উপকৃত হবেন এবং জনসেবামূলক কাজ করার জন্য এগিয়ে আসবেন। আপনার ইমেলের জন্য ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন দিওয়ান রফিকুল ইসলাম, গ্রাম ও ডাক হাট নওগাঁ, পাটালির মোড় নওগাঁ থেকে লিখেছেন। এটাও একটি ইমেল। লিখেছেন, জুলাই মাসের 9 তারিখের অনুষ্ঠান শুনলাম, চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রচারিত অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে, আমেরিকার ফ্যাশন মডেল এবং অভিনেত্রীদের সম্পর্কে জানতে চাই। ভাই দেওয়ান রফিকুল ইসলাম, এর পরের চিঠিতে কোন জিনিসের ফ্যাশন জানতে চান তা নির্দিষ্ট করে জানালে কিন্তু ভালো হয়। এই যেমন ধরুন কাপড়, জুয়েলারি, ঘড়ি, এমনকি গাড়িরও হতে পারে, প্রতি বছরই প্রায় প্রতি জিনিসেরই ফ্যাশন বদলাতে থাকে। এর পরের চিঠিতে বিশেষ কোন ফ্যাশন সম্পর্কে জানতে চান জানালে আমরা বিস্তারিতভাবে সেই ফ্যাশন নিয়ে আলোচনা করতে পারি। আর আমেরিকার মডেল সম্পর্কে জানতে চেয়েছেন, আসলে আমেরিকায় পৃথিবীর বিখ্যাত সব মডেলরা কাজ করেন, এর মধ্যে রয়েছেন গ্রিজল বাঞ্চন। গ্রিজল বাঞ্চনের জন্ম এবং বড় হয়েছেন ব্রাজিলে। তার উচ্চতা 5'11", 36 বছর বয়সী এই সুন্দরী মডেল দীর্ঘ 13 বছর ধরে আন্তর্জাতিক সুপার মডেল হিসেবে পরিচিত। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, মিলান সব দেশেই তিনি মডেলিং করে থাকেন। তার সম্পদের অর্থমূল্য প্রায় $180 মিলিয়ন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা এবং 2 সন্তানের জননী। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাড্রিয়ানা লিমা, এই সুপার মডেলও কিন্তু ব্রাজিলের। এরপরে রয়েছেন জার্মানির হেইডি কোম, তার উচ্চতা 5'9". আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, আর আগামী অনুষ্ঠানে আমেরিকার অভিনেত্রীদের সম্পর্কে আপনাদের জানাতে পারবো বলেই আশা করছি। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এরপরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া, গ্রাম ও ডাক রামদাস বড়বাড়ি, লালমনিরহাট থেকে। সবুজ মিয়া লিখেছেন, শুনছি আপনাদের বাংলা অনুষ্ঠান। ভাই সবুজ মিয়া, আপনি কিন্তু লিখেননি আমাদের নতুন অনুষ্ঠানগুলো কেমন লাগছে এবং কোন অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগছে, আশা করি পরের চিঠিতে বিস্তারিতভাবে জানাবেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন ফিরোজ রশিদ, বাংলাদেশ থেকে। ভাই আপনি কিন্তু আপনার ঠিকানা পাঠাননি, সে যাই হোক লিখেছেন আপনাদের এখানে কাজ করতে ইচ্ছুক। ভাই আপনার ইচ্ছের কথা বাংলা বিভাগের প্রধানকে জানিয়ে দিচ্ছি, তবে আপনি কিন্তু VOA ওয়েব পেজেও চাকরির নানা সুযোগ সুবিধার কথা দেওয়া আছে, আপনি সেখানে যেয়ে বিস্তারিতভাবে জানতে পারেন আপনার কী করা প্রয়োজন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। এর পরের ইমেলটি পাঠিয়েছেন রওশন আরা, গ্রাম নিমাই দীঘি, পোস্ট ছাতিন গ্রাম, আদম দীঘি, বগুড়া থেকে। লিখেছেন আপনাদের ক্লাবের সদস্যরা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট দেখছেন এবং আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন, সেই সঙ্গে ক্যালেন্ডার চেয়েছেন। ভাই রওশন আরা, আপনার ঠিকানায় কিন্তু আমরা কিন্তু কয়েকটি ক্যালেন্ডার কিন্তু পাঠিয়েছি, আশা করি এর মধ্যে পেয়ে গেছেন। ভালো লাগছে আপনারা আমাদের অনুষ্ঠান সকলে মিলে একসঙ্গে শুনছেন এবং নিয়মিতভাবে আমাদের ওয়েব পেজ দেখছেন। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আমাদের প্রশ্ন করতে পারেন এবং অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে পারেন, এবং আপনাদের কিছু যদি জানার থাকে তাহলে সে বিষয়টিও আপনারা উল্লেখ করতে পারেন। আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। শ্রোতাবন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালির আসর আজ এ পর্যন্তই।
আনিস, হ্যাঁ, আপনি এসে গেছেন। শ্রোতারা, আপনারা বুঝতেই পারছেন যে আনিস আহমেদ এইমাত্র আবার স্টুডিওতে ফিরে এসেছেন। হাতে রয়েছে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ।
হ্যাঁ, ধন্যবাদ। দু একটি খবর আপডেটেড হয়েছে, হালনাগাদ হয়েছে, সেটা দিয়েই শুরু করছি। আজ তুরস্ক সে দেশে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করছে, সে কথাটা আগেই আমরা পড়েছিলাম। আজ এই উপলক্ষে একদিকে জাতীয় একতা মিছিল বের করা হয়, সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয় এবং সেই সঙ্গে প্রায় 7,400 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এর আগেও প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান 1,00,000 সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন, যাদেরকে তিনি ওই ব্যর্থ অভ্যুত্থানের সমর্থক বলে অভিহিত করেছেন। সরকার আরও 50,000 লোককে গ্রেপ্তার করেছে। এই ঘটনা তুরস্কে রাজনৈতিক বিভেদ বৃদ্ধি করেছে এবং সরকার বিরোধীরা বলছেন যে এগুলো হচ্ছে এরদোয়ান বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার কৌশল। বিরোধীদের অভ্যুত্থান প্রচেষ্টা উপলক্ষে ইস্তাম্বুলে বিখ্যাত বসফরাস সেতুর উপর এরদোয়ান আজ তাঁর কথায় শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন এবং ওই সেতুটি আজ নতুন নাম দেওয়া হয় শহীদ সেতু। সেখানেই সামরিক বাহিনীর সঙ্গে অসামরিক লোকজনদের সংঘাত হয়েছিল অভ্যুত্থানের সময়। এরদোয়ান এরপর আঙ্কারায় ফিরে এসে সংসদের জরুরি অধিবেশনে যোগ দেন। ইস্তাম্বুল এবং আঙ্কারায় হাজার হাজার লোক সপ্তাহান্তের এই মিছিলে যোগ দিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কাতার এবং তার আরব প্রতিবেশীদের মধ্যকার সম্পর্কের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই কূটনৈতিক অচলাবস্থা অবসানের জন্য সকল পক্ষকে সমাধান বের করার জন্য বলেছেন। জো ইভলু দোরিয়া আজ দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির সঙ্গে বৈঠকের পর সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারকে এই বলে দোষারোপ করেছে যে দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করছে। তারা গত মাসের গোড়ার দিকে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং 13 দফা দাবি পেশ করেছে। কাতার বলছে যে দেশটি আপোষ আলোচনা করতে রাজি রয়েছে কিন্তু নিজের সার্বভৌমত্ব ত্যাগ করবে না। পাকিস্তান বলছে যে তারা মনে করে যে আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত বরাবর বেড়া নির্মাণ করাটা জরুরি, কারণ কাবুল কর্তৃপক্ষের তরফ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। এই সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতার উৎস হয়ে রয়েছে, কারণ জঙ্গি গোষ্ঠীগুলো, সন্ত্রাসী এবং চোরাচালানকারীরা ওই পার্বত্য অঞ্চলকে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করে। পাকিস্তান বলছে যে এখন সে ওই অঞ্চলে নিরাপত্তা বাড়িয়ে তুলতে এবং পাকিস্তানে বসবাসরত লক্ষ লক্ষ আফগান শরণার্থীর প্রতি নজরদারির জন্য একতরফাভাবেই নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তুলছে। আফগানিস্তান সীমান্তে এই বেড়া দেওয়ার বিষয়ে বিরোধিতা করছে কারণ আফগানিস্তান সীমান্তে ওই বেড়া দেওয়ার বিষয়ে বিরোধিতা করছে কারণ ওই সীমারেখা নিয়েই তাদের আপত্তি, যা কিনা ভারতীয় উপমহাদেশের সাবেক ব্রিটিশ শাসকরা ঠিক করে গেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চাইছে যে সুপ্রিম কোর্ট যেন ফেডারেল বিচারকের এই রায় বাতিল করে দেয় যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যক্তিদের দাদা দাদি নানা নানিদের অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দিনের শেষে বিচার বিভাগ জরুরি এই আপিলটি দায়ের করে। ওয়াটসনের এই রায়ের বিরুদ্ধেই সরকার আপিল করছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.